السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، আমরা রবিবারের দিন আকীদা বিষয়ে যে আমাদের বিষয়গুলো আকীদা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে যেগুলো নিয়ে ফিতনা হয় বা ভুল বোঝাবুঝি আমাদের মাঝে আছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা আমরা করছিলাম। ইতিমধ্যে কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আনিসুল হক ভাই আছেন? আনিসুল হক ভাই হাজির আছেন? আপনি বলেন আজকে কি বিষয়ে আলোচনা করব, যে বিষয়গুলি নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি বা ফিতনা হচ্ছে বা যেটা ইম্পর্টেন্ট মনে করতেছে এই মুহূর্তে বা এই প্রেক্ষা বর্তমান যুগে। একটা আকিদার মশলা বলে যেদিন আমরা আলোচনা করব আজকে, বরং কোন বোন বা ভাই যে বিষয়গুলি আমাদের আলোচনা হওয়া দরকার বা আমাদের মাঝে সংশয় দূর হওয়া দরকার বা আমাদের মাঝে যে ফিতনা হচ্ছে, তার অনেকে সহি আকিদা দাবিদার, অনেকেই আকিদার মশলাগুলি সঠিকভাবে না বোঝার কারণে কিছু ফেতনা করছে বা নতুন করে যারা দাওয়াত করছে। আনিস ভাই, নতুন করে যারা সহি আকিদায় ইনভলভ হচ্ছেন, আসতেছেন, এদের মাঝে যে বিষয়গুলির মধ্যে কিছু কনফিউজ থেকে যায় বা ভুল বোঝাবুঝি বা এখানে দেখা যায় যে অনেকে হানা দিয়ে আবার তাকে এখান থেকে পদচ্যুত করার চেষ্টা করে, এমন বিষয়গুলি কি আপনারা সমাজে মনে করেন? অনেক সময় আমরা কিন্তু সৌদি আরবের থেকে অনেক কিছু বুঝতে কষ্ট হয়, তার এখানে পরিবেশ সবকিছু আমাদের অনুকূলে, প্রতিকূল পরিবেশে যেখানে আকিদা, তাই আমাদের সমস্যাগুলো কি?
সবার মতামত নেওয়াটাই মনে হয় ভালো হইতো। যাই হোক, যেহেতু আমাকে বলা হয়েছে, আমি যেটা মনে করি শেখ, আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেকেই যে সমস্যাটা আমাদের মনে হয় আমাদের নলেজ যে বড়ই অভাব, সেম টাইম আমরা অর্গানাইজড না আর কি। তো অনেক সময় দেখা যায় যে যারা বিদাতপন্থী বা যারা ভুল পথে আছেন তারা যে নলেজ রাখেন, যদিও তাদের ভুল নলেজ আমাদের চেয়ে অনেক বেশি আমার মনে হয়, তো ওদের সাথে আমরা পেরে উঠি না অনেক সময়। তো এটা হয়তো একটা ব্যাপার, আমরা কিভাবে এই ব্যাপারে আগাইতে পারি এবং কোন বিষয়ে দাওয়াতটা দিলে পরে প্রথমে বেশি আমাদের জন্য ফিতনামুক্ত হওয়া যায়। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় আমরা দাওয়াত দিচ্ছি ঠিকই কিন্তু আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই এবং আমরা আরে নতুন যারা আসছি আর কি, বিশেষ করে যারা বিভিন্ন মাদ্রাসা থেকে বা বিভিন্ন তরিকা থেকে যারা আমরা সহি পথে আসছি, আমরা অনেকটা প্রথমে যখন আসি খুব বেশি আবেগপ্রবণ হয়ে যায় এবং আমরা অ্যাটাকিং হয়ে যায় বেশি মানে ওনাদের প্রতি, এবং আমাদের আচরণেও মনে হয় যে পরিবর্তনের দরকার হয়, নলেজের যে অভাব এটা অবশ্যই আছে। তো এই ব্যাপারে আমরা উপদেশ চাইবো আর কি, আমরা কি দিয়ে শুরু করব এবং যে জিনিসটা দিয়ে শুরু করা ভালো, নাকি আকিদা দিয়ে শুরু করবো? অনেকে আকিদা দিয়ে শুরু করি না আমরা, আমরা আমল দিয়ে শুরু করি, তো তখন ফিতনা শুরু হয়ে যায়। আকিদার কথাই বলা হয়ে ওঠে না, হয়তো আমিন জুড়ে বলা নিয়ে ফিতনা হয়ে যাচ্ছে বা আপনার হাত জুড়ে হাত উঠানো নিয়ে দরাফলাদান নিয়ে দেখা যাচ্ছে অনেক সময় ফিতনা হচ্ছে, এই ধরনের আমলগুলো নিয়ে ফিতনা হচ্ছে, কিন্তু আকিদা ইস্যুগুলো আমরা হয়তো আগে বলতেছি না। এই জন্যই হয়তো সে আমার মনে হতে পারে, কিন্তু আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতেন, আমরা যারা নতুন আসছি আমরা কিভাবে আসলে মধ্যমপন্থী অবলম্বন করব, এই ব্যাপারটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি মুহূর্তে, বিশেষ করে নলেজ, যে কোন নলেজটা আমরা আগে জানব, এটা এটা একটা ব্যাপার। কারণ এখানে যে আমরা হয়তো অনেকে কনফিউজ হয়ে যাই, আমরা আমরা তো এরকম কোন প্রতিষ্ঠানে পড়তে পারছি না, হয়তো একটা বক্তব্য একজন শেখের কাছ থেকে শুনে আরেক বক্তব্য আরেকজন শেখের কাছ থেকে শুনলে দেখা যায় যে অনেকটা যদি একটু কন্ট্রাডিকশন মনে হয় যে নিজেই কন্ট্রাডিক হয়ে যায়, নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কিভাবে এত বড় শেখ সহি আকিদার এই কথা বলছে, শেখ আসাদুদ্দিন বিলালের কথার সাথে দেখা যায় শেখ মুজিবুর রহমানের কথা মাঝে মাঝে মিল হয় না কেন? তো এই জিনিসটা মনে হয় একটা বড় প্রবলেম, যে কি করে সম্ভব, এটা কেন হয়? তো এটা কি আসলে হওয়াটা কি একেবারেই অস্বাভাবিক ইসলামে নাকি এটা কি ঠিক না, এটা কি হতে পারে না? বড় বড় আলেমরা যারা সালাফরা ছিলেন বা যারা সাহাবিরা, তাদের মধ্যে কি এই সমস্যাগুলো ছিল? ওনাদের মধ্যে নাকি কোনো ইখতিলাফ হয় নাই, তো অনেক সময় দেখা যায় যে এগুলোকে বড় ইস্যু করি আমরা যে কি করে সম্ভব এত বড় দুইজন শেখের মধ্যে দেখা যায় একটা মাসালা ডিফারেন্ট হচ্ছে কেন, এটাও একটা ব্যাপার। তো কয়েকটা ইস্যু শেখ মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, তো এই ব্যাপারে আমাদের একটু দিক নির্দেশনা দেওয়া আমাদের উচিত মনে হয়, আমরা আগে আমাদের মনে হয় তাহলে ভালো হবে শেখ। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইরান।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আনিস ভাই যেটা বলতেছিলেন আপনারা সকলে শুনেছেন যে আমরা প্রথম যে আমাদের মাঝে সমস্যাটা যে আমরা ফিকুল আকবার এবং ফিকুল আসগারের মধ্যে পার্থক্য করতে পারি না। যদি বলি সহি আকিদা, সহি আকিদা মানে ফাউন্ডেশন যা ঠিক আছে সঠিক আছে। আমার সময় ছোটখাটো মশালাকে কেউ রফিলে দায়ন করে বা জোর আমিন বলে বা সুরা ফাতিহা পড়তে হবে, এগুলি ফিকুল আসগারের মশালা ছোট ফিকা, আর এগুলিকে আমরা ফিকুল আকবার বা বড় ফিকা আকিদা মনে করি। এটা এক নম্বর আমাদের জানার অভাব। আমাদের এখানে যেটা জানা দরকার সেটা হল কি ফিকহুল খিলাফ, একটা হল ফিকহুল খিলাফ। ফিকহুল খিলাফ মানে মতনৈক্যের যে সূক্ষ্ম বুঝ, মতনৈক্যটা কেন হয়েছে এবং কি নিয়ে হয়েছে, মতনৈক্যটা কেন হয়েছে কি নিয়ে হয়েছে। তাহলে মতনৈক্যটা কেন হয়েছে একটা মশালাকে নিয়ে মত পার্থক্য হয়েছে। প্রথমত আপনি দেখেন মশালাটা কি আকিদার মশালা ফিকুল আকবার বড় ফিকা, নাকি এটা ফিকুল আসগার ছোট মাসলা মাসাইলের মশালা। ফিকুল আকবার যদি হয় তাহলে সেখানে আমাদের সালাফে সালেহিনের যে আকিদা এর বাইরে আমরা যেতে পারি না, যেতে পারি না কোনোভাবেই না। কারণ আইম্মায়ে আরবা যেটা চার ইমাম যে এবং চার মাজহাব যে, এটা কিন্তু ফিকুল আকবার ফিকার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে সকলে এক ঐক্যমত, সকলের মত একই, এখানে দ্বিমতের কোন সুযোগ নাই। যদিও থাকে বর্তমানে আমরা দেখতে পাই সেটা আসলে ভ্রান্তির কারণে হয়েছে। ফিকুল আসগারে ইখতিলাফ রয়েছে থাকবে, তাহলে আমাকে জানতে হবে যে মত পার্থক্যটা কোথায়। আকিদার মশালাতে গ্রহণযোগ্য না, তাহলে আপনার তালাশ করতে হবে সালাফে সালেহিনের আইম্মায়ে কেরামের কোনটা আকিদা ছেড়ে নিতে হবে। যদি এর ভিন্ন কোন আকিদা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য না। ফিকুল আসগার অর্থাৎ মাসলা মাসাইলে এগুলোতে কিছুটা মত পার্থক্য রয়েছে, কি হয়তো সুন্নত বলেছে কেউ ওয়াজিব বলেছেন। যেমন ধরে আমরা জামাতে পুরুষদের জন্য নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা হানাফি মাজহাবে, অন্যান্য মাজহাবে ওয়াজিব। বেতরের নামাজ হানাফি মাজহাবে আমাদের ওয়াজিব, অন্যান্য মাজহাবের কাছে সুন্নতে মুআক্কাদা। যেমন ধরে ঈদের নামাজ অধিকাংশ ওলামাদের কাছে বা মাজহাবের কাছে এটা সুন্নতে মুআক্কাদা, আমাদের হানাফি মাজহাবে ওয়াজিব। তাহলে আপনাকে জানতে হবে যে এই ইখতিলাফটা ওয়াজিব বা সুন্নত নিয়ে হয়েছে। এখানে আকিদা এবং বড় ফিকা এবং ছোট ফিকার ইখতিলাফ না, এখানে ইখতিলাফের ছোট ফিকের মধ্যে ইখতিলাফটা হয়েছে, মত পার্থক্যটা হয়েছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই ইখতিলাফটার কারণ কি। কারণ যদি আমরা দেখি দেখা যাবে যে যারা সুন্নতের মুআক্কাদা বলছেন তারা যে সমস্ত হাদিস দ্বারা ওয়াজিব দ্বারা বলছেন হাদিসগুলো বিশুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়, যেটা ওয়াজিব পর্যন্ত পৌঁছাই না। তাহলে আমরা তারপরে যদি কেউ ওয়াজিব মনে করে আদায় করতেছে, আপনি সুন্নতে মুআক্কাদা করে বা কেউ সুন্নতে মুআক্কাদা কেউ ওয়াজিব, তাতে সমস্যা তো খুব একটা বড় কিছু নেই, দুজনেই তো করতেছে আদায় ঠিক না। এমন তো না যে একেবারে সাংঘর্ষিক, কেউ বলছে করাই যাবে না কেউ বলছে করতেই হবে, এমন তো না ঠিক না। তো এটা ফিকুল ইখতিলাফ, আমাদের এখানে মত পার্থক্যটা বুঝতে হবে। এখানে তো সমস্যা নেই, কেউ ওয়াজিব মনে করে করছে কেউ সুন্নত মনে করে, কিন্তু সবাই করতেছে আলহামদুলিল্লাহ। তাহলে কেন আপনি এখানে এই নিয়ে ধরেন আপনারা কুনুতের কুনুত করা, বেতরের কুনুত করা, বেতরের কুনুত কেউ ওয়াজিব বলেছেন কেউ সুন্নত বলেছেন, কিন্তু করতে তো বলছেন, যারা করছেন করছেন। এখানে তো কোন যে সুন্নত মনে করছেন তিনি হয়তো ছেড়ে দেওয়া যায় মনে করছেন, যে ওয়াজিব মনে করছেন সবসময় করতে মনে করতেছেন, ঠিক আছে, যে এমন কোন তো বড় ধরনের কোন সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাকে ফিকুল ইখতিলাফ জানা দরকার, যে মত পার্থক্যটা কত বড়, একেবারে ফরজ আর সুন্নত নিয়ে, না ওয়াজিব আর সুন্নত নিয়ে, হালাল হারাম। আবার দেখা যায় যে মত পার্থক্যটা অনেক সময় দেখা যায় যে কোন বিষয় আছে যেটা একাধিকভাবে সুসাব্যস্ত, যেটাকে বলা হয় ইখতিলাফ তানাউ, তানাউ মানে বিভিন্ন ধরনের সাব্যস্ত, যে কেউ সানা পাঠ করা, বিভিন্ন ধরনের সানা আছে, তাসবি আপনার পাঠ করার নিয়ম আছে, নামাজের পরে নিয়ম, এইভাবে আপনার দেখা যায় যে সেজদার রুকুর একাধিক দোয়া রয়েছে, হজ একাধিক প্রকার রয়েছে। তাহলে যেখানে একাধিক প্রকার সুসাব্যস্ত কেরাত পড়ার নিয়ম রয়েছে একাধিক, তাহলে যেখানে সাব্যস্ত রয়েছে একতলাফ এক একজন এক এক করতে পারে, এক এক সময় এক একটা করতে পারে, সেখানে তাহলে আপনি এখানে তো ঝগড়া ফাঁসে যাওয়া ঠিক হবে না, ঠিক না? আবার কিছু আছে একতলাফ তবা, তবা মানে একেবারে হালাল, কেউ বলছে হারাম, কেউ বলে যায় তো কেউ না যায়, কেউ ফরজ তো বলছে না এটা সুন্নত পর্যায়ে, তাহলে জিনিসগুলি বুঝে দেখতে হবে কেন বলেছে। কারণ যে যেরকম হাবিস পেয়েছে, ভিত্তি পেয়েছেন, ঠিক ওইভাবে হয়তো ফতোয়া দিয়েছেন। আবার দেখা যায় যে একতলাফটা অনেক সময় দেখা যায় যে হয়তো সহি আর জয়ীফ, কেউ হয়তো বলছেন সহি হাদিসের আলোকে, কেউ বলছেন জয়ীফ হাদিসের আলোকে, আবার একই হাদিসকে কেউ সহি বলেছেন, কেউ জয়ীফ বলেছেন, সেটাও একটা একতলাফ। তো সেখানে সহি যারা বলছেন কি পর্যায়ে, যারা জয়ীফ বলছেন তারা কি পর্যায়ে, সেটাও একটা ব্যাপার। এখন ধরি আমরা ফজরের নামাজে কোন পড়া, এটা মালিকি এবং শাফি মাজহাবে ওয়াজিব, হানাফি এবং হাম্বালি মাজহাবে পড়া জায়েজ না, কারণ তারা বলছে হাদিসটা মুনকাতে বিচ্ছিন্ন রয়েছে সনদের মধ্যে। ওরা বিভিন্নভাবে তারা হানাফি কি বলে শাফি এবং মালিকি মাজহাবরা চেষ্টা করেছে সেটাকে হাদিস সহি বা হাসান সহি বলার জন্য বিভিন্ন বর্ণনা নিয়েছে। এখন আপনি এক মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, হয়তো মালিকি মাজহাব তারা হয়তো কি করতেছে আপনার ফজরের নামাজে, আবার সাফিরা দেখা যায় রুকুর পরে হাত উঠিয়ে সবাই একসাথে করে, মালিকিরা শুধু ইমাম সাহেব করে হাত ওঠান না, শুধু সুরা পাতিহা সুরা মিনানোর পরে নীরবে তিনি চুপে চুপে কুরুত পরে রুকু করে রুকুর আগে, আর সাফির আবার রুকুর পরে দেখ পার্থ করে। কারণ আনাসরা জেলা হাদিস থেকে প্রমাণিত আছে যে রুকুর আগে পরে করেছেন, রুকুর আগে বর্ণনাটাকে ওলামারা কেউ বলছেন সাজ, আবার কেউ বলছে যে না সাব্যস্ত। এই যে হাদিসের মানে সহি জয়ীফ নিয়েও মত পার্থক্য আছে, শেখ নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ একটা হাদিসকে জয়ীফ বলেছেন, আর হয়তো শেখ আরনাউত শোয়েব আরনাউত বা শেখ সিন্দি বা শেখ রবি আল ওয়াদি শেখ ওয়াদি আল মুকবিল বা অন্য কোন একজন মহাদ্দিস হয়তো সহি বলেছেন। এখন শেখ আলবানি সহি বললে সহি হবে না হলে সহি হবে না, এই যে আমাদের মাঝে মেজাজ। হ্যাঁ শেখ আলবানি সহি জয়ী বলেছেন, জয়ী গ্রহণ যোগ্য হবে যেরকম এরা অনেক আপনার করেছেন সকাল সন্ধ্যা যেটা হাসবি আল্লাহ তহরবুল্লাহ যেটা সাব্বা করে পড়ার হাদিস, মারফুয়া রাসুল থেকে হাদিসটি সাব্যস্ত না, তবে মাওকু সাহাবি পর্যন্ত সহি, আর সাহাবি পর্যন্ত সহি হয় এমন কথা যেটা নিজের পানি বলার মতো না, তাহলে সেটা আমলের যোগ্য। এখন সে নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ জয়ী বলেছেন, কাজে কেউ তাকে আমলের কথা বললে আমি ওখানে খুব ইয়ে হয়ে গেলাম, ঝগড়া ফসলে নেমে গেলাম, এটা তো ঠিক না। তাহলে বিষয়গুলো অনেক সময় দেখা যায় যারা বলেন তারাও খুব কট্টর করে বলেন, বা দ্বিতীয় মতটা বলেন না, বা সেটা গ্রহণযোগ্য কিনা বা কোন পর্যায়ে। প্রমাণের মাঝে দেখা যায় যে আমরা এই যে একটা আকিদার, এটা একটা আকিদার, এটা একটা আকিদার মাসালা ফিকুল খেলাফ, ফিকুল খেলাফ জানার ব্যাপারটা। কারণ আকিদা, আকিদা বলতে আপনি আপনার সঙ্গে যার দ্বিমত রয়েছে তার সঙ্গে আপনার ব্যবহারটা কি হবে, কি ধরনের আপনার অবস্থানটা হবে, এটা আকিদার সম্পর্ক বিষয়, এটা ভালোবাসা এবং ঘৃণার ব্যাপার, আমরা একটা মশলায় যদি কম বেশ হয়ে যায় খালাস, তাহলে আমরা একেবারে উত্তাল পাতল করে ওর সঙ্গে। তাহলে আকীদার বিষয়ে আমাদেরকে জানা যেমন জরুরি, জানা যেমন জরুরি আমাদের, ঠিক তেমনই বিশ্বাস করা জরুরি, আমল করা জরুরি। এখানে আপনার আমরা অনেক সময় খুব হই, আবেগে আমরা চলে যাই। একজন মানুষ হয়তো খুব দ্রুত একটা ভালো জিনিসকে গ্রহণ করে, আবার অনেকে দেখা যায় ধীর, অনেক ধীরে গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন কখন বলেন আপনারা? পুরুষদের মধ্যে সর্বপ্রথম, ঠিক না? পুরুষদের মধ্যে সর্বপ্রথম, কিন্তু আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ এই উম্মতের, এবং যা ত্যাগ এই দিনের জন্য খাদিজা এবং আবু বকরের যে দান অনুদান, এটা আল্লাহ নবী বলেছেন সবার আমি যে যা দিনের জন্য দিয়েছে সবার প্রাপ্য, বা সবার আমি কি দিয়েছি, প্রতিদান দিয়ে দিয়েছি আমি এই দুনিয়াতে তোমাদের। কিন্তু আবু বকর খাদিজাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আমার দ্বারা দেওয়া সম্ভব না। তো ওই আবু বকরের জন্য তালানু যার ঘরে যার ওরসের সন্তান, তার বাবা আবু কুহাফা কখন ইসলাম গ্রহণ করেছিলেন বলেন আপনার? মক্কা বিজয়ের সময়। তাহলে আবু বকর প্রথম দিন ইসলাম গ্রহণ করলেন, প্রথম দিকে খাদিজার পরে রাদিয়াল্লাহু দান, দ্বিতীয় যিনি পুরুষদের প্রথম, তার বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু দান তিনি ইসলাম গ্রহণ করলেন কত বছর পরে? মক্কা ১৩ আর মদিনার ৮, ১৩-৮ কত, ২১ বছর পরে, সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা অনেকেই খুব সহজে নিতে পারি, হয়তো আমাদের বুঝ বা আমাদের জানা বা আমাদের হয়তো কোন সমস্যা নেই, পারিপার্শ্বিকতাকে আমরা গুরুত্ব দিই না বা ঝামেলা নেই, কিন্তু অনেকে দেখা যায় তা আমরা ওই সময় দাওয়াত করতে গিয়ে আকীদার মশলা নিয়েই ভালো বুঝি না, আরেকজনকে বোঝানোর চেষ্টা করি, এটা অন্যায় নাই এটা, কারণ আপনি করতে গিয়ে পেছে ফেলে দিবে, কারণ যারা বাতিল ওরা কিন্তু অনেক লজিক জানে, অনেক দর্শন জানে, এবং ওগুলো ওরা জানে, মুখস্ত করা, ওগুলো পড়া হয় ওদের, আপনাকে পেছে ফেলে দিবে, আপনাকে একটা থেকে আরেকটাতে সমস্যা ফেলে দেবে। কাজে আপনি সহজ বিষয়গুলো, এজন্য আমরা অনেক সময় যেটা আমাদের আনিস ভাই বলেছেন যে আমরা শুরু করি কিছু ছোট ছোট বিষয় দিয়ে আমরা বলি শুই আকিদা না, আকিদার মশলা প্রথম হচ্ছে তাওহীদ এবং শিরকের ব্যাপারটা। তাওহীদ এবং শিরকের ব্যাপারটা আমাদের যারা সহি আকিদার দাবিদার, তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, সুন্নত কাকে বলে, বিদআত কাকে বলে, এর মানে এর স্বচ্ছ জ্ঞান অনেক মানুষেরই নেই, অনেক আলেমদের মধ্যে নেই, সাধারণ আলেমরা বুঝে না এত, ব্যাস নিজেরা বিদাত করে অন্যদের চোখে পড়ে, নিজেদের বিদাত চোখে পড়ে না, মানে বিদাত মানে বিপক্ষরা, আমি কি বিদাতি হতে পারি, বেদাতিকে বিদাতি বলছি, আরেকজন মধ্যে হয়তো শিরক কুফুর ঢুকে আসে, এদের বেদামাজি মানুষ সহিয়াকিদা দাবি করছে, কিভাবে সহিয়াকিদা হয়, সহিয়াকিদা মানুষ নামাজ পড়ে না, হারাম খায়, বিপদ চলে, সুদ ঘুষের সঙ্গে তার সম্পর্ক থাকে, বা ইসলামিক নিয়মকানুনের সঙ্গে তার সম্পর্ক থাকে, ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকে, কেমন হয় দেখো না। তাহলে আজ আকিদার বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি, যে যে বিষয়গুলো আকিদা সংক্রান্ত শরীয়তের, এগুলো আসলে আমাদের যে সমস্ত বইপত্র বাজারে আজকাল মনে করেন কেতাবুত তাওহীদ, সংক্ষিপ্ত কেতাবুত তাওহীদের অনুবাদ পড়ে কেউ কি আসলে ওই বইটা বুঝবে? ভালো করে বোঝার তো কথা না। আকিদার বিষয়গুলি একটু জটিল, কঠিন, যেহেতু ফাউন্ডেশন শায়েখ মাশায়েখদের লেখা বইগুলো অনেক হাই থটেজ, অনুবাদ করতে গিয়ে সাধারণ পাবলিক পড়ে আমি দেখেছি ভালো করে একটা বুঝেও না। মাসাইল জাহিলিয়া, জাহিলিয়াতের ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব যে বইটা, কয়েকজন লোক ভালো বুঝেন, শেখ বিন বাজ রহমুল্লাহ যে সমস্ত সেই আকিদা এবং তার বিপরীত যে সমস্ত আকিদাগুলো আমার মনে হয় খুব ভালো মানুষ বুঝে। তাহলে আমাদের মাঝে দেখা যায় যে আমাদের মাঝে আকিদাকে বুঝানোর জন্য, বোঝার জন্য, বোঝানোর জন্য আরো বেশি লেখাপড়া হওয়া দরকার, আরো ক্লাস হওয়া দরকার। এগুলিকে ধীরে ধীরে বোঝানো দরকার, প্রতিটি মসজিদের মসজিদে এগুলো আলোচনা হওয়া দরকার, প্রতিটি ক্লাসের তাওহীদের কথা আসা দরকার, আকীদা আসা দরকার। আপনি যদি একজনকে আকীদা শুরু করেন, আকীদা বলতে তাওহীদ, আপনি উদাহরণে যাবে না, উদাহরণ দিতে গেলে দেখা যাবে যে আপনার তাওহীদের সমস্যা। আপনি কি করবেন? আপনি তাওহীদ বুঝান, একজনকে বলেন যে আল্লাহ এক, আপনি কি মানেন? সবাই বলবে আমি মানি, বলে আল্লাহ কিসে এক? তা তো জানি না, বলে আল্লাহ তার কাজে এক, আল্লাহ যে কাজ করেন অন্য কেউ করতে পারে? বলবো না, করে না। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, কি বলেন? বলে হ্যাঁ অবশ্যই, আল্লাহর গুণ এবং নাম এবং বৈশিষ্ট্য আর কেউ তো শরীর হয়ে যাবে। তাহলে যদি তার কাজে এক হয়, যে কাজগুলি আপনার জন্য সারা দুনিয়ার জন্য আল্লাহ করেন, আপনার জীবনে যা কিছু সবকিছু তিনি করেন, তারই কেমন খাবেন, তার গুণ খাওয়া গুণ খাওয়া দরকার, সেটাই তো তার ইবাদত। এবাদতকে একমাত্র আল্লাহর জন্য হওয়া দরকার না, বললে হ্যাঁ ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া দরকার। এবার আপনি রুবুবিয়াত বুঝান, আল্লাহর কাজ কি কি বুঝান, আপনি আপনি বুঝাতে গিয়ে বলবেন যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, কেউ আল্লাহ একমাত্র সন্তান দেয়, এখন বলবেন বা যারা আব্দুল কাদের জিলানীকে সন্তান চাই তারা কাফির মুশরিক, না বলা দরকার নেই। আপনি তাকে বুঝান যে রুবুবিয়াতটা কি, এবং এই প্রশ্নটাই কোরআনে এর কবরে প্রথমবার রাখবো তোমার রবকে, আল্লাহর পরিচয় জানি আমরা। আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ নিরাকার, আল্লাহ বিরাজমান সর্বত্র, এই বাতিল আকীদা, না বলা দরকার নেই। আপনি কিন্তু আল্লাহর পরিচয় দেন কোরআন করে, কোরআন কারিমে প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহ পরিচয় রব্বুল আলামিন আর রহমানুর রহিম, আল্লাহকে রব্বুল আলামিন, আল্লাহকে আর রহমানুর রহিম, আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন। তাহলে আপনি রব বুঝান, আলম বুঝান, আপনি রহমান রহিম বুঝান, আপনি মালিক বুঝান, দিন বুঝান, আখিরাত বুঝান, এর ব্যাপারে কোন দ্বিমত আছে? কোন দ্বিমত নেই, আকীদার বিষয়, নিঃসন্দেহে কোন আকীদার বিষয়। তাহলে আমরা আমাদের মাঝে আমাদের সময় নিজেরা আকীদা ভালো বুঝিও না, কিন্তু তারপর আমরা মনে করি যে আমরা আকীদা ভালো বুঝে ফেলছি, না এটা করা ঠিক না। আমি মনে করি যে আমরা তো আকীদা পড়ি না, যারা আমার যতটুকু জানা মদিনা ইউনিভার্সিটি থেকে যারা লেখাপড়া করেন, ক্লাসে ক্লাসিক্যাল যে সমস্ত সিলেবাস পড়েন, পড়ে পরীক্ষাতে ভালো রেজাল্টও করেন না, আকীদা গ্রুপ থেকে পড়েন বা না, তারপরে আমি মনে করি তাদের অনেক পড়া দরকার আকীদা বোঝার জন্য। তবে সাধারণদের কি দরকার? সাধারণদের আনন্দ আরো ব্যাপারটা অনেক জটিল। আকীদার বিষয়গুলি আজ আমি দেখি, আমি অনেক জায়গায় যাই জিজ্ঞেস করি আকীদা কাকে বলে, অনেকে বলতে পারে না। তৌহীদ কাকে বলে বলতে পারে না, শিরিক কাকে বলে তার সময় পারে না, ভালো করে বোঝাতে পারে না, কিন্তু উনি শিরিক 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 করেন। বিদাত বিদাত বিদাতটা কিভাবে, বিদাতটা বোঝার জন্য কিছু বেসিক নলেজ থাকা দরকার। এই জন্যই আমি বলব যে আমাদের মাঝে অনেক সময় আমরা যখন বাতিল ছেড়ে হকে আসি, হক তো ভালো বুঝি না, হয়তো আমল করার চেষ্টা করি, অন্য বাতিলদেরকে আমরা খুব মানে খুব কঠিন করে তাদেরকে আমরা বাতিল করার চেষ্টা করি। তবে আমাদের মাঝে আমি সবসময় বলি কঠিন হবেন না, কঠিন দাওয়াতের আমলের কাজে এমনকি নিজের কাজ আমলের ক্ষেত্রেও সদ্যবু আকারু আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমাদের নিজেদের উপরে তোমরা কঠিন করে নেবে না। আমলের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় নিজেদের উপরে কঠিন করে নেবে, এই আমল করবো ওই করবো ওই করবো, এসে দেখা যায় সে বইয়ের সঙ্গে বাচ্চাদের সঙ্গে মার সঙ্গে বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে বৌদ্ধদের সঙ্গে সবার সঙ্গে আমার একটা যেন সম্পর্ক ছিন্ন, সম্পর্ক ছিন্ন করাটা কি, সম্পর্ক ছিন্ন করাটা কি আকীদার মশালা না? সম্পর্ক রাখাটা কি আকীদার মশালা না? কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখবে না, কার সঙ্গে কতটুকু রাখবেন না? অনেক বন্ধুরাই দেখা যায় এখন স্বামীকে ডিভোর্স করতে ইয়ে যাচ্ছে, উদ্ধত হচ্ছে, কারা স্বামীর সঙ্গে থাকবে না। অনেক ভাইরা বলে এই বউকে রাখা যাবে, আমাদের যে বাবা বলে এবং ছাড়া ছয়তনের দুটো পথ সবসময় বলেছে, একটা ইফরাত একটা তাফ, ইফরাত মানে বাবা বলে, তাফরিত মানে ছাড়া ছাড়ি, মধ্যখানে ইসলাম না বাড়াবাড়ি না ছাড়া ক্ষেত্রে বাউন্নকে দাওয়াতের ক্ষেত্রে আমরা কখনোই কঠিন হব না, খুব কঠিন হয়ে যাওয়ার থেকে নিজের মধ্যে একটা অহংকার আছে আমি সঠিক পেয়েছি, আমি অহংকার ভাব আসলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, রিয়া তখন চলে আসে হয়তো আসতে পারে। একজনকে কিভাবে পদভস্ত করতে হবে সে ভালো করে জানে, সেটি কথা আমাকে মনে রাখতে হবে। এই জন্য আকিদার বিষয়গুলো আমি বলব যে ক্লাস আকারে এগুলো ভালো করে বোঝা দরকার, এবং আকিদার বিষয়গুলো এবং সবচেয়ে যেটা বড় জ্ঞান আমাদের জরুরি সেটা আল্লাহর পরিচয় জানা, আল্লাহকে জানা, অর্থাৎ আল্লাহর রবিয়াতকে, আসমা সিফাতকে, উলুহিয়াতকে জানা, এটা সবচেয়ে উন্নত মানের নলেজ এবং সবচেয়ে জরুরি নলেজ। আল্লাহর পরিচয় আমরা বলতে পারব না, আল্লাহর কয়টা গুণ আমরা জানি, কয়টা বৈশিষ্ট্য জানি, আল্লাহর রবিয়াত, আল্লাহর কাজগুলো জানি আমরা, বাস্তবতার মধ্যে কি আমরা, বাস্তবতায় কি আমরা এগুলোকে কিভাবে আমাদের ফিলিংস আমাদের মানে আমাদের ভিতরে কাজ করে, আমরা হয়তো মুখ দিয়ে বললে হবে না, সেটা আমাদের বাস্তবতাই আমাদের মানে কিভাবে কাজ করে। এই জন্য প্রিয় ভাই বোনেরা বলব যে আকিদার বিষয়গুলো আমাদের, আমি আপনাদেরকে বলব আপনারা আকিদার বিষয়গুলো যেগুলো জটিল বিষয় বা বর্তমানে ফেতনা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, বা যেটা নিয়ে ফেতনা আর কি বলে এলোমেলো হচ্ছে, এই বিষয়গুলো আপনারা বলবেন, আমরা আপনাদের কাছে এই বিষয়গুলো সংক্ষিপ্ত ভাবে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে দেখা যায় যে অনেকেই সেই আকিদার দাওয়াত পান, তিনি আসেন অল্প স্বল্প করে আবার হঠাৎ করে দেখা যায় উল্টো পাল্টা শুরু করে দেন, মনে করে এটুকু আকিদা না, আকিদার বিষয়টা এটা আপনার সাথে আল্লাহর সাথে এক গভীর সম্পর্ক, এটা আপনার শুনে এবং অন্যান্য মুসলমানদের শুনে একটা গভীর সম্পর্ক, আপনার সাথে অন্যান্য অমুসলিমের সঙ্গে আপনার একটা একটা সম্পর্কের বা ঘৃণার একটা ব্যাপার, বাস্তবতা থাকতে হবে, এটা মুখে বললে শুধু না, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আমি একটা মাসলা পড়ে নিলাম, শুনে নিলাম, ব্যাকরণ শিখে একটা মাসলা শুনলাম, মনে রাখতে হবে যে আকিদার মাসলায় আমরা আমরা দুই ধরনের হয়তো মত আমরা গ্রহণ করতে রাজি না, একটাই হবে, তবে বলতে গিয়ে হয়তো ভিন্নতা হতে পারে, বলতে গিয়ে বোঝাতে গিয়ে হয়তো ভিন্ন করে বুঝিয়ে তো আপনি হয়তো ভিন্ন বুঝছে, আসলে বিষয় একটা, বলছো লাভ আর কদু, লাভ আর কদু একই জিনিস, নাম বুঝাতে আপনি দুরকম বুঝে বসে আছেন, এটা তো মুশকিল তাহলে, সমস্যা তাহলে, ঠিক না? আজকাল আজ বিশেষ করে সেই আকিদার বিরুদ্ধে প্রচন্ড কঠিনভাবে অপপ্রচার চলতেছে, সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে মনে রাখতে হবে কোন বাতিলের যারা আলিম, যারাকে আলিম মনে করা হয় বা লেখাপড়া করেছে, ওরা কিন্তু অনেক ধূর চালাক এবং ওরা অনেক প্যাচপুচ জানে, বাতিলকে হক বলে চালানোর বিভিন্ন কৌশল জানে, আপনি সাদা মাথা একটা মশলা শিখেছেন আমল করছেন, আপনি গিয়ে তার সঙ্গে ঝগড়া লাগাই দেবেন না, অবশ্যই রোগীকে চিকিৎসা করার আগে ডাক্তার জানা উচিত রোগটা কোন ধরনের, রোগীটা কোন ধরনের, আপনি রোগীও বুঝেন না রোগও বুঝেন না, আপনি ডাক্তারি পড়েন নাই, পড়েও আপনি ইন্টার্নি করেন, ইন্টার্নি করলেও ভালো ডাক্তারদের সঙ্গে আপনার দীর্ঘ সময় আপনি এটাকে কি বলে এটা, কারণ একজন ডাক্তার ডাক্তারই যখন পড়েন এরপরে ইন্টার্নি করেন, ইন্টার্নি করার পরে ছোটখাটো বিষয়গুলি তাদেরকে মানে প্র্যাকটিক্যাল করানো হয়, এরপরে তারা চাকরি শুরু করে, যে ডাক্তার যত ভালো অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে থেকে কাজ করেন সে তত এগিয়ে যেতে পারে, ঠিক না বেটি? আজ দেখা যায় যে একটা এটা দেখুন সৌদি আরবে, বাংলাদেশে আমি ডাক্তার দেখেছি, সে একটা এমবিবিএস ডাক্তার একটা সরকারি হসপিটালে চাকরি করেছেন, প্যানাডল আর ওই কি বলে আপনার টুকি চাকরি চিকিৎসা করেছেন, ওর কোন উন্নতি নেই, আর লেখাপড়াও করেন নাই, 15 বছর 30 বছর পরে রিটায়ার হওয়ার পরে ভালো কিছুই তার অভিজ্ঞতা নেই, হয় না হয় না, এটা জানার ডাক্তার কি এমন? আর বর্তমান বিশেষ করে সাধারণ এমবিবিএস ডাক্তারদের কি এমন খুব একটা মানে বাস্তবতায় তাকে অস্বীকার করছেন, তিনি তার স্থানে অনেক বড় কিন্তু বাস্তবতায় অন্যদের মোকাবিলায় অনেক ছোট, কাজে আমরা ডাক্তারি পড়ি নাই, দাওয়াত তাবলিগ পড়ি নেই, পড়লেও অল্প স্বল্প, এমবিবিএস তো না, ওই এক মাস আর দুই মাসের কোর্স যদি হয় আমার যে গ্রাম্য ডাক্তার যে হোমিওপ্যাথি ডাক্তার হয়, আর আমি বিশাল বিশাল রোগী আর রোগের চিকিৎসা শুরু করে দিই। গিয়ে দেখা যায় ইমাম সাহেবের সঙ্গে লাগাই দিই ঝগড়া। আমি লাগাই দিই হয়তো একজন মুফতি, হয়তো যিনি সমাজে মুফতি উল্লেখ করেছে তার সঙ্গে লাগাই দিই। না, তিনি হত্যায় না জানলেও বাতিলটা ভালো করে জানে কিভাবে ওটাকে বোঝাতে হয়। তার সমাজে একটা দাম আছে, মূল্য আছে। কাজে অনেক সময় আমরা রোগী এবং রোগের ব্যাপারটা না জেনে, আমি ছোট একজন হাতুড়ি ডাক্তার হয়ে অনেক বড় রোগী এবং রোগের চিকিৎসা শুরু করি, যার ফলে রোগ তো ভালো হয় না বা রোগ আর বেড়ে যায়। সাধারণ মানুষের কাছে সাব্যস্ত হয় রোগী আসলে যে ডাক্তারি শুরু করছিল তিনি রোগী, যাকে রোগী মনে করে সে আসলে রোগী না, একে বাস্তব প্রমাণ করে ছাড়ে তারা। এই জন্য আমরা কখনোই বড় কোনো, আমি তো করি যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হুজুরওয়ালা, ইমাম, মুফতি, শেখ, মশাইখ, বক্তা, এদেরকে সাধারণ মানুষ কখনোই তাদের কি করবেন না। আপনি যুক্তি দিয়ে কিছু যদি পারেন বুঝাতে, হাদিস কোরআনে গেলে আপনি ঠকে যাবেন, কারণ সে দানে বামে, কারণ তার আল্লাহ ভয় নেই। বলবে একটা কোরআন পড়বে, একটা অনুবাদ করবে, আর একটা উল্টো পাল্টা সে চালাবে, সে জয়ী হওয়ার জন্য তার মাঝে কোনো ভয় নেই, যা ইচ্ছে তাই বলবে। সেই জন্য আমরা বলব জাতিদার মশালাগুলো আপনাদের বলব যে ভালো করে পড়তে হবে, নলেজ নিতে হবে, আমাদেরকে জানতে হবে, বিষয়ভিত্তিক শিখতে হবে, যে বিষয়গুলো কঠিন ভালো একজন শেখ দিয়ে শিখে নিতে হবে, এগুলো নিয়মিত ক্লাস করতে হবে যেখানে ক্লাস হয়, এবং এরপরে আপনি নিজেই ছোট ছোট বিষয়গুলো আপনার পরিবারে শুরু করেন, চর্চা করেন, চর্চা করতে করতে দেখবেন যে আপনি সামনে আগাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ যে এই বিষয়টা আজকে আমাদের ফিতনা হচ্ছে, যে আমরা আকীদার বিষয়গুলো ভালো করে না শিখে, ভালো করে না বুঝে, আর বুঝলেও হয়তো নিজেকে আমল করার মতো বুঝলেও অনেকজনকে বোঝানোর মতো হয়তো আমার, আমি আপনাকে অনেকবার বলেছি সবচেয়ে কঠিন শিক্ষা অর্জন করা, এর চেয়ে কঠিন কি সঠিক শিক্ষা অর্জন করা, এর চেয়ে কঠিন কি নিজে আমল করা, এর চেয়ে কঠিন সঠিক আমল করা। আজকে আমল করা, নেক্সট আমল করা অনেক সহজ, কিছু ছাড়লেন কিছু করেন, কিন্তু একেবারে মানে 100% সঠিক আমল অনেক কঠিন। এর চেয়ে কঠিন অন্যকে দাওয়াত করা, তাবলীগ করা, এর চেয়ে কঠিন সঠিক দাওয়াত তাবলীগ করা, এর চেয়ে কঠিন অন্যকে আমল করানো, এর চেয়ে কঠিন সঠিক আমল করানো। তাহলে একেবারে লাস্ট পর্যায়ে কঠিনটাতে আপনি হাত দেবেন, এর আগের কঠিনগুলো আপনি কোনদিন দেখেন নাই যে কি অবস্থা, এটা আসলে জটিলতা সৃষ্টি করে। আজকাল দেখা যায় অনেকে এভাবে ফেতনা করতেছে এবং সমাজের মধ্যে তিক্ততা এবং বিরক্ততা এবং ঘৃণা সৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের, আমি দেশে গিয়েও এক খুব ভদ্রলোকের কাছে শুনলাম যে পৃথিবীর কোন কোন আলোচক যারা বাইরে অনুষ্ঠিত করে বক্তা, তাদের কিছু আলোচনা পৃথিবীকে কলঙ্কিত করেছে এবং তা সেখানে বিতর্কিত করে ফেলেছে। পৃথিবীর আলোচনা হয়তো আলহামদুলিল্লাহ সেখানে কন্ট্রোল করা হয়েছে, বাইরের কিছু কথাবার্তা যেগুলো এখানে বিরুদ্ধে মানুষকে মানে স্লোগানে বা তাদেরকে মিছিল মিটিং এ নামিয়ে ফেলছে, কথাটা অনেকটা বা কিছুটা বাস্তবতা আমি দেশে ফিল করেছি, এটা ঠিক না। আপনি আলোচনা করেছেন একটা ভালো চ্যানেলে, আপনার একজন দুজনের জন্য পুরো তার বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠুক, এটা তো ঠিক না। আর শক্ত করে বলতে পারলেই বড় হুজুর হয়ে গেলেন, কঠিন করে বলতে পারলেই বড় মুফতি শাইখুল হাদিস হয়ে গেলেন, এটা তো ঠিক না। আমরা অনেক সময় কঠিনগুলিকে নিয়ে যখন কেউ ঈদ মারে তখন পাটকিল মারার চেষ্টা করি, কোন বিষয়ে যদি কেউ আমাদেরকে ক্ষতবিক্ষত করে আমরা তখন তাকে জবাই করার চেষ্টা করি, নাউজুবিল্লাহ। তখন আমরা দেখি কঠিন কার কথা আছে, কার অপারেশনগুলো আছে ওইগুলিকে তুলে ধরি, একেবারে যদি একের দিন থেকে খারিজ করে মশলা ঝাড়ি করে দাঁড়িয়ে করে, ঠিক না, সেগুলো করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা জানার আগ্রহী আমাদেরকে করুন এই দোয়া করি, এবং এটাকে জানার জন্যে লেখাপড়া করতে হবে, অনেক গভীরে যেতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এবং স্বাভাবিক ইখতিলাফ বলা হয়, কি কারণে ইখতিলাফটা হয়েছে, দ্বিমতটা কারণটা কি, আকীদার মাসালা, কেন কেন আল্লাহকে আশ্রয়ের জন্য করে মানে না, কি কারণটা, তাদের যুক্তিটা কি, কেন আল্লাহকে রিফেক্টর মানে, কি কারণে নিরাচার মানে, যুক্তিটা কি তাদের, বা তাদের বাস্তবটা কি, কেন, কি জন্যে এই আকীদাটা কোথা থেকে আসছে, কাদের মাধ্যমে আসছে, এগুলো আমরা যদি একটু খতিয়ে দেখি, এর একটু মরে যায়, তখন আমরা পাবো তখন আমরা বুঝাতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি যে আপনারা আকীদার বিষয়গুলি যেটা জটিল বিষয়, জটিল জটিল বিষয়, এগুলো আপনারা প্রস্তাব রাখবেন, আমরা লেখাপড়া করে সঠিক বুঝানোর বুঝবো নিজে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আনিস ভাই মনে হয় মাইক চাচ্ছেন নাকি, আমি মাইক দিলে শেয়ার থাকলে করুন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন অ্যাকচুয়ালি, আরেকজন একটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে সুন্নত এবং হাদিসের মধ্যে কি পার্থক্য, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তো অনেকে এটা নিয়ে চিন্তা করছেন, বিশেষ করে যারা ভুল পথে আছেন তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যারা হাদিস মানে পার্থক্য আছে। এটা একটু যদি প্রয়োজন হয়তো আরেকটা বক্তব্য যদি দেওয়া প্রয়োজন হয় তাহলে, যদি মনে করেন এটা সংক্ষিপ্তভাবে বোঝানো যাবেন। এটা হচ্ছে আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসব এবং আল্লাহর জন্যই কাউকে হেট করব, বিশেষ করে যারা কাফের যারা তাদেরকে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো নতুন মুসলিম হয়েছেন, তাদের বাবা মা স্টিল কাফের, তাহলে তাদেরকে তারা কিভাবে ভালোবাসবেন? তাদের সাথে কি তারা সম্পর্ক ছিন্ন করবেন, নাকি তাদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কি ভালোবাসাটা থাকবে নাকি, যেহেতু কাফেরকে ভালোবাসা যায় না? এটা একজনে জানতে চাচ্ছেন। এবং অনেক সময় আরেকটা ব্যাপার হচ্ছে আহলে কিতাব যারা, তাদেরকে আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, অবশ্যই শর্ত আছে, তো তার ওয়াইফ যদি এরকম হয়, আহলে কিতাব হয়, তাহলে ভালোবাসাটা কিরকম হবে? সে তো স্টিল কাফের, সে তো মুসলিম না। তো এই দুইটা মাসালা শেখ জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। সুন্নাত এবং হাদিস, সুন্নাতের শাব্দিক দুইটা অর্থ হয়। এক অর্থ হল যে আদর্শ, সুন্নত অর্থ আদর্শ বা তরিকা, রাস্তা বা পথ, মানহাজ। এই সুন্নত যখন অর্থ হবে তখন আমরা লিখব রাসুলের সুন্নত, তখন রাসুলের পুরো জীবন, নবুয়াত রাসালাতের পুরো জীবনীকে বোঝানো, জীবনকে বোঝানো হবে। সেই সুন্নত সেটা কথা হোক, তার কাজ হোক, তার অথবা তার সমর্থন হোক, সবই এই সুন্নতের অন্তর্ভুক্ত। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, আর সুন্নত হোক আর নফল হোক, বা সেটা হারাম হোক বা হালাল হোক, বা করণীয় হোক বা বর্জনীয় হোক, আদর্শ হোক, আদব হোক, আখলাক হোক, রাসুলের পুরো জীবনটা তখন বলবো আমরা সুন্নত, মানে রাসুলের আদর্শ। সবকিছু এখানে চলে আসবে, সবকিছু এখানে চলে আসবে। আর একটা সুন্নতির অর্থ হল যেটা ওয়াজিবের মোকাবেলায়, ওয়াজিবের মোকাবেলায়, মানে ওয়াজিব যেটা করলে নেকি আছে বা ছাড়লে নেকি আছে, ছাড়া ওয়াজিব বা করা ওয়াজিব, এবং যদি সেটা না করে বা ছাড়টা করে ফেলে সেখানে তার জন্য পানিশমেন্ট রয়েছে, তার জন্য শাস্তি রয়েছে, আজাব রয়েছে। এর মোকাবেলায় যেটা সুন্নত, করলে নেকি আছে, ছাড়লে কোনো পাপ নাই, করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, এটা ওয়াজিবের মোকাবেলায় সুন্নত। একটা সুন্নত কমন অর্থ যেটা আদর্শ অর্থ, আদর্শ অর্থে আসবে। আরেকটা হল যে সুন্নত মানে ওয়াজিবের মোকাবেলায় যেটা, এ হল সুন্নত। কাজে আমরা যখনই বলবো রাসূলের সুন্নত, আমরা বলি দাড়ি রাখা নবীদের সুন্নত বা রাসুলের সুন্নত, মানে আদর্শ। এই সুন্নত ওয়াজিবের মোকাবেলায় এই সুন্নত না যে করলে নেকি আছে, ছাড়লে পাপ নেই, না, কখনোই না। তো রাসুলের আদর্শ এই অর্থে কমন অর্থ এটা, আর ওয়াজিবের মোকাবেলাটা নির্দিষ্ট অর্থ। হাদিস শব্দ অর্থ বাণী, হাদিস বলা হয় রাসুলের কাজ, কথা এবং সমর্থনকে। এখানেও দেখা যাচ্ছে সুন্নতের সঙ্গে মিলে যাচ্ছে, কথাটা করণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে, কাজটা করণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে, সমর্থনটা ছাড়ার উপর হতে পারে, করার উপর হতে পারে, তার সুন্নত, এখানে যেটা রাসূলের আদর্শ বা রাসূলের জীবন আদর্শ, যেটা হাদিসের মাঝেও চলে আসে, হাদিসের মাঝেও চলে আসে যদি সাধারণ অর্থে সুন্নত হয়। বাকি সুন্নত ওয়াজিবের মোকাবেলায় তখন কিন্তু হাদিস আর সুন্নতের মধ্যে বিপরীত হয়ে যাবে। রাসূলের যে সমস্ত কথা কাজ সমর্থনগুলি সুন্নত পর্যায়ে শুধু সেটাই আসবে, বাকিগুলো কিন্তু আসবে না। সংক্ষিপ্ত হবে যে পার্থক্য যায় না কি নিয়ে ঝগড়াটা বা বুঝটা, সেটা হয়তো প্রশ্নকারী প্রশ্ন করলে আমরা বুঝব। শেখ ইসলামে মধ্যম পন্থা কি এবং সকলে সকলকে ভালোবাসার ক্ষেত্রে নাকি মধ্যম পন্থা অবলম্বন করতে হয়, সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। আমাদের সাহেব আপু জিজ্ঞেস করছেন যে মধ্যম পন্থা কি, এর কথা আছে খাইব মোরা ওসা তোহা, উত্তম সর্বোত্তম জিনিস হচ্ছে কি মধ্যম যেটা, এবং আমাদের আকিদা কেবল আকিদা অসাতি অসেতি অসাতি মানে মধ্যম পন্থার আকিদা, মানে সিরাতুল মুস্তাকিম মধ্য খান ডানে এবং বামে শয়তানের রাস্তা। যেমন একদল তকদিরে বিশ্বাস করে মুরজিয়া, আর একদল তকদিরকে অস্বীকার করে কাদারিয়া। আমরা তকদিরকে বিশ্বাস করি এবং এর সঙ্গে তকদিরকে বিশ্বাস করি, এটা অসাতিয়া অসাতিয়া। তাহলে এই মধ্যম পন্থা এটা ভালো, মধ্যম পন্থায় ভালোবাসার অর্থ এই না যে কিছু ভালোবাসবেন কিছু ভালোবাসবেন, না না, ভালোবাসার ক্ষেত্রে তিনটা অবস্থা, মমিন হলে 100% ভালোবাসতে হবে পূর্ণ মমিন হলে, আর পূর্ণ কাফের হলে তাকে পূর্ণ ঘৃণা করতে হবে। ভালো তত্ত্ব ভালোবাসবেন, যত খারাপ তত্ত্ব খারাপ আসবেন। কেন? কারণ যিনি পূর্ণ মমিন সে আল্লাহ দস্ত, আল্লাহ তাকে ভালোবাসেন তো আপনি ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসেন তো আপনি ভালোবাসবেন, এটা আল্লাহ বাসতে ভালোবাসা। কাফেরকে আল্লাহ ঘৃণা করবেন তো আপনি তাকে ঘৃণা করবেন, আর যে পাপি মমিন মুসলমান তার পাপের জন্য আল্লাহ ঘৃণা করেন, ভালোর জন্য আল্লাহ ভালোবাসেন, তাহলে যতটুকু ভালোবাসেন অর্থ করবেন, ভালোবাসেন যত ঘৃণা করেন তত ঘৃণা করবেন। আর এই জন্যই আল্লাহ আসতে ভালোবাসা এবং ঘৃণা করা আকিদার সবচেয়ে উঁচু মানের মশালা, তার এর উপরে ভিত্তি করবে অন্য অন্য সবকিছু, এবং আকিদার সঙ্গে অত্যন্ত গভীর একটা সম্পর্ক এই ব্যাপারটা। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মেয়েরা যদি সতী হয়, সতী যদি আহলে কিতাব হয়, সতী মানে ব্যভিচারী না, তার আপনি জোট ঠিক আছে, সে নিজেকে নষ্ট করে নেই, যারা ব্যভিচারে কখনোই লিপ্ত হয়নি। দ্বিতীয় শর্ত এবং আহলে কিতাব মানে সে তাওরাত ইঞ্জিল ইহুদি খ্রিস্টানদের ধর্ম সেটা সে মানে। আজকাল বর্তমান বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরা কিন্তু নাস্তিক, আপনারা ভালো জানবেন হয়তো আমার চেতে, বেশিরভাগ নাস্তিক বলে আমি ইহুদি খ্রিস্টান কিন্তু অনেক মুসলমান প্রায় মুসলমান কিন্তু নাস্তিক, কিছুই সে মানে না, অনেক কিছু অস্বীকার করে। নাস্তিক যদি হয় তাহলে চলবে না, যদি ব্যবচারী হয় চলবে না, বিবাহ আগে প্রেম প্রীতি করে সবকিছু চলবে না। আবার দেখা যায় হ্যাঁ যদি মুসলমান হয় তো বা করে সেটা হলো কথা, আবার মুসলমান দেখা যায় সুনাম করতে মুসলমান হয় ধর্ম ছাড়ে না কিছুই করে না, বিয়ে শুরু যায় হওয়ার জন্য, সেটাও হিলা বানা হবে, সেটাও ঠিক হবে না। মানে ইহুদি খ্রিস্টানদের যারা কেউ ইসলামে আসবে বা হিন্দু থেকে মুসলমানে আসবে, বাবা বা আত্মীয় স্বজনকে ঘৃণা বা ভালোবাসার বিষয়টা প্রথমত মনে রাখতে হবে, ভালোবাসা এবং ঘৃণাটা অন্তরের ব্যাপার। অন্তরে ঘৃণা থাকলেই আপনি ব্যবহার খারাপ করবে এটা ঠিক না। আল্লাহ নবী বললেন ইব্বি সাইবুল আসিরা, লোকটা বলে যখন ন এবং যখন আসলে লোকটা আল্লাহ নবী খুব ভালো ব্যবহার করবেন। আয়সা রাজ্যবাস তার লোকটা চলে যাওয়ার পরে এটা কেমন হলো, আপনি বলেন একটা কোনো না একটা বলে আয়সা সবচেয়ে ওই লোকটা জঘন্য, যে লোকটার অনিষ্টের কারণে তার ব্যবহারের কারণে তার থেকে মানুষ দূরে থাকে। তাহলে বলে যাচ্ছে অন্তরহীন না কিন্তু বাস্তবে আদান প্রদানে লেনদেনে চলাফেরায় তার সঙ্গে ভালো ব্যবহার, কারণ আমি তাকে এই ব্যবহার দিয়ে আকৃষ্ট করে আমার সেই আকিবাদীকে মানতে চাই, অন্তর থেকে ঘৃণা করতে হবে, তবে তার কল্যাণ কামনা করতে হবে, তার পাশে থাকতে হবে, তাকে ছেড়ে দেওয়া যাবে না, দুনিয়ার যে সমস্ত তার হক তার সেটা আদায় করতে হবে। আল্লাহ আল্লাহ বলছেন কাফির বাবা সম্পর্কে যে অসহায় হুমা দুনিয়া আরুফা, বাবার সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করো, সুভান তার কোনো অবাধ্য আল্লাহ রসুলের অবাধ্য কথা মানা যাবে না, যেগুলি তো অবাধ্যতা নাই সেটা মানবে, তার শারীরিক সমস্যা চিকিৎসা দরকার, টাকা পয়সা দরকার, তার কোন ধারণা ঋণ আছে পরিশোধ করেন। তাহলে ভালো অন্তরে ঘৃণা থাকা মানে ব্যবহার খারাপ। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে আপনি একটা খুব আপনে যান, অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে দেখা যায় কিছুটা কি থাকে, হয়তো কোনো কারণে ঘৃণা থাকে, কিন্তু বাস্তবে এই ঘৃণাটা যারা প্রকাশ করে তাদের এই দাম্পত্য জীবন নষ্ট হয়, বাকি চলিয়ে আহে কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে মা এবং বাবা, ভাই এবং ভাই, অনেক কিছু ব্যাপারে হয়তো ঘৃণা থাকে, কিন্তু বাস্তবতা যদি আপনি আপনি তার সঙ্গে লেনদেনে উঠা বসে চলাফেরাই, তাহলে কঠিন জটিল ব্যাপার হয়ে যায়। সেখানে আপনাকে যদি আপনি জয় করতে চান তাকে, তাহলে বাধ্যভাবে তার সঙ্গে কোনো কাপের সঙ্গে কোনো খেয়াল করা যাবে না, কোনো গাদ্দারি করা যাবে না, ধোকাবাজি করা যাবে না, লেনদেনের ব্যবসা বাণিজ্যে না, তার সঙ্গে কোনো মিথ্যা বলা যাবে না, তাই কোনো কষ্ট দেওয়া যাবে না, হারাম কষ্ট দেওয়া তাকে যাবে না। তাহলে তাকে ঘৃণা করার অর্থ এই না। এদের দেখেন আল্লাহ নবী আলাইহিসসালাম একজন সাহাবি তার পাশে দাঁড়িয়েছিলেন, একজন রাস্তায় যাচ্ছেন, বলে আমি লোকটাকে ভালোবাসলো, যা গিয়ে বলে আসেন তাকে ভালোবাসি, কিন্তু বলেন না কাউকে যে কাউকে ঘৃণা করে বলে আসেন তোকে ঘৃণা করি। আল্লাহ নবী আলাইহিসসালাম আবু তালেবকে কি বলেছিলেন যে আমি তোমাকে ঘৃণা করি, আপনাকে ঘৃণা করি বলছিলাম কোনো সময়, তা তো বলেন নেই, তো ভালোবাসি এতে বলতে হবে, ঘৃণা করি না, কারণ ঘৃণা করার কথাটা বলার সমস্যা তো আপনার মধ্যে একটা আলাদাই হবে, প্রকাশ করার দরকার নেই, সেটা আপনি আল্লাহ আল্লাহর জন্য গোপন করে রাখেন। সেই জন্য আমরা বলব, যাই না মানুষ ভাইয়ের প্রশ্ন উত্তর হল কিনা, এখানে আমাদের সময় শেষ, তারপর আমাদের আয়াত আপু মনে একটা বড় প্রশ্ন লিখেছেন কিনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, অনেক বিবাহিত বন্ধের বিভিন্ন কি বিভিন্ন রকমের ফিতনা ফেস করতে হয়, যেমন শ্বশুর বাড়ির কোন আত্মীয় দাওয়াত করলে ছেলে মেয়ে এক সাথে খেতে দেয়, আর যে বোনরা বোনটা নিকাব করছেন ওনাকে সবাই জোর করতে থাকে ওখানে নিকাব খোল সবার সাথে খেতে, এমন অনেক ধরনের ফিতনা। যাই হোক, আমাদের আয়াত আপু যেটা লিখেছেন যে অনেক সময় বিবাহিত মেয়েরা একটু পরাধীত থাকে, আত্মীয় স্বজনের মাঝে সবাই একসঙ্গে বসে খাবে, সেখানে খেতে হলে তো নিকাব খুলে খেতে হবে, মানে নিকাব খুলতে বলে। আসলে স্বামী যদি আসলে পক্ষে না থাকে সাপোর্টে বড় বিপদ হয়, স্বামী যদি বলে না তুমি ভিতরে খাওয়াবে না, আগে ছেলেরা খেয়ে না পরে আমরা খাবো বা ইত্যাদি, এমন পরিবেশে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, সেখানে গিয়েও আপনাকে পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে, দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে, যেখানে বাধ্য যদি হয় সেখানে বাধ্য হয়ে যদি করিয়ে ফেলে তো আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ, তবে এই ধরনের পরিবেশে মোকাবেলা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বলতে হবে মেয়েদেরকে, আপনি একাই হলে হবে না, আরো দু একজনকে সাথে নেওয়ার চেষ্টা করতে হবে, আপনি গিয়েছেন হয়তো বাধ্য হয়ে মুখ খেলে খেয়েছেন, কিন্তু আপনি এখানে আর দু চারজনকে মশলাটা বুঝিয়েছেন, বলেন মশলাটা যেটা দিনের মশালা, এভাবে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আপনার পক্ষের মানুষ হবে এবং আপনি আপনার মতো করে খেতে পারবেন ইনশাআল্লাহ। এবং সেই কোরআন অবতীর্ণ হওয়ার আগে যারা আহলে কিতাবধারী ছিল তারা কি জান্নাতে যাবে? জি, আহলে কিতাবে যারা যারা ছিল কোরআন নাজিলের আগে যখন তাদের দিন রহিত হয় নাই, সত্যি যদি তারা দিন মেনে থাকে তারা জান্নাত যাবে। জি, অনেক বন্ধের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে এক টেবিলে নিকাব খুলে খেতে হয়, যেটা আলোচনা করেছি আসলে আমরা চেষ্টা করব, আপনি যেটা বুঝেছেন কেন এই বুঝটা আর অন্য বোনরা বুঝবে না, আপনি যখন বুঝতে পেরেছেন বোন তখন বুঝে রাখবেন যে এরকম আপনার মতো আরো আল্লাহর বান্দা আছে যারা বুঝবেন, শুরু করেন আপনি, আপনি আল্লাহর উপর ভরসা করে এবং তাদের যদি শুরু করেন, আপনি হয়তো আপনার শাশুড়িকে বা আপনার একজন ননদকে বা আপনার একজন ভাইকে দেখবেন যে আপনি পারবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে আপনার সংখ্যা বাড়বে এবং আপনার পক্ষে ভোট আসবে ইনশাআল্লাহ। আজ আলোচনা শেষ, আজকের মতো এখানে শেষ করছি, আর সমসরণ ভাই মাইক চেয়েছেন আপনি কিছু বলে শেষ করেন, সুবহানাক আমি এখানে শেষ করছি। জি জি সমসরণ ভাই,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারও একটা প্রশ্ন ছিল, সেটা আমাদের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে যারা সহি আকিদার হিসাবে দাবি করে, তাদের মধ্যেও অনেক একতলাপ আছে যেটা সাধারণ মানুষ বিভ্রান্তে পড়ে যায়। না, কোনো কোনো আমি কালকে এই নামাজের আলহামদুলিল্লাহ সূরা অর্থাৎ সূরা ফাতিহা পড়ার জন্য অনেক আলেমের এক গুচ্ছ মানে বক্তব্য একসাথে রেকর্ড করা আছে। সে কোন কোন আলেম বলতেছেন যে সূরা ফাতিহা জেহেরি নামাজ, অর্থাৎ উচ্চার যখন মানে সশব্দে পড়া হয় তখনও পড়তে হবে, আর তখনও পড়তে হবে, তা নাহলে নামাজ হবে না। আর একজন বলতেছে যে না, সশব্দে পড়তে হবে, পড়তে না পড়লেও চলবে, পড়াই ভালো। আর আরেকটা বলতেছে যখন নীরবে ইমাম পড়ে তখন সে হলে তখন পড়তেই হবে, না হলে নামাজ হবে না। আর আরেকজন বলতেছে যে সশব্দেও পড়া যাবে না এবং নিঃশব্দেও পড়া যাবে না, অর্থাৎ ইমাম জোরে পড়লেও পড়া যাবে না, নীরবে পড়লেও পড়া যাবে না, কারণ ইমাম যা করে তাই মুক্তাদির জন্য হয়। তে এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আমার মাথাটা ঘোরাই দিল। তে আর আমি তো অনেক ভালো অনেক কিছু জানি, তবুও আমার মাথার মধ্যে একটু ধাঁধা লেগে গেল। এই সব ব্যাপারে আমাদের সমাজের মানুষরা কোনটি ভুল কোনটি ঠিক এটা নিয়ে তো এক মহা ফ্যাসাদে পড়ে যায়। তা যাই হোক, এ ধরনের কালেকশন আমার কাছে ছিল না, সেদিনকে একটা ভিডিও দেখলাম অনেক শেখের অনেক রকম বক্তব্য, তে ব্যাপারে আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন।
অনেক সময় কাটিং করতে গিয়ে ছাত্রছাত্রীরা নিজের মতো করে উঠায়, তাদের বিষয়টাতে একটা ঝামেলা বা কনফিউজ সৃষ্টি করা যায়, এটা হতে পারে। আপনি এক জায়গায় যদি আলোচনাগুলি দেখেন, আসলে এটা হলো বুঝে গেল যুগ থেকে সূরা ফাতিহা পড়ার ব্যাপারটা নিয়ে একতলাপ হয়েছে, একতলাপ হয়েছে। তবে আমাদের কেমন লাগছে কেরাত বা সূরা ফাতিহা করতে হবে না, এরকম এটা কোন ইমামেরও মত নয়, মতে ছিলেন, পরবর্তীতে মত চেঞ্জ করেছিলেন যে না নীরবে, কাজে এটা গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত আমরা আসি যে যদি জোরে কেরাত হয় তাহলে এখানে দুইটা মত এরা আপনাদের বলেছি, একটা মত হলো যে পড়তে হবে না, একটা মত হলো পড়তে হবে। যারা বলছেন করতে হবে না, মতটা কিন্তু শক্তিশালী শক্তিশালী মত, কাজেই তবে যারা বলছেন করতে হবে এটা আরো বেশি শক্তিশালী, যারা আরো বেশি শক্তিশালী। তবে এখানে একটা কবি হয় এটা একটা আলোচনা, এই দলিল আছে সেখানে আপনি দ্বন্দ্বে যাবেন না। যেটা জয়ীফ, জয়ীফ মানে যেখানে হচ্ছে একদল একজন একটা সহি যেটা সহি তো জয়ীফ, কিন্তু আপনি ঝগড়া ফাঁসাতে যাবেন না। বলছে যে না, আর কেউ বলে বেশিরভাগ বলছে হ্যাঁ, বা সবাই বলেছে না, বা একজন বলছে যায়, এটা গ্রহণযোগ্যই না। আবার দেখা যায় কিছু আছে একের ভিত্তিন, একজনের দলিল আছে একজনের কিচ্ছু নেই, যা বানোয়া তাহলে দাম করে কোন জায়গায় কি অবস্থা এই খেলাপটা। এজন্য এই নিয়ে বাড়াবাড়ি চাষের কথা কর নাই, আপনার মাথা উড়ে যাওয়ার কি আছে, আপনাকে জানাই আপনার দায়িত্ব, এটা মনে করবেন না আপনি সত্য হে আল্লাহ রাতে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।